বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 11 অক্টোবর, 26 আশ্বিন এবং ফার্সি 19 শাবান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে, মধ্যপ্রাচ্যে শোনা যাচ্ছে 13,780 কিলোহার্টজে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো বার্তা সহ বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে দুটি প্রতিবেদন। প্রথমেই শুনবেন ইরানের অভ্যন্তরে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপকামী নীতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ। এদিকে বাংলাদেশে এলাকায় আধিপত্য বিস্তার ও পদ দখল নিয়ে আওয়ামী লীগের ঘরোয়া কোন্দলে সারা দেশে 3 জন নিহত, আহত 40 জন। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পথ থাকবে জাহেদানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে একটি আলোচনা। প্রাত্যিক আয়োজন, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক পরিবেশনা, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে তৈরি যাত্রীবাহী বিমান আগামী 3 বছরের মধ্যে আকাশে উঠবে, পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে গরম কমে গেলে লোডশেডিং কমবে বলে জানিয়েছেন সেদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। হিন্দি চাপিয়ে দিয়ে ভাষা যুদ্ধ শুরু না করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এবং ক্রিমিয়া ব্রিজে হামলার জবাব অব্যাহত রাখবে রাশিয়া, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে দেশে তৈরি যাত্রীবাহী বিমান আগামী 3 বছরের মধ্যে আকাশে উঠবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদ মোহাম্মদি বাক্স বলেন, গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পরিবহন, শিল্প ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করছে। তিনি জানান, দেশে তৈরি এসব বিমানে 72 থেকে 150টি আসন থাকবে। মোহাম্মদি বাক্স সংবাদ সম্মেলনে বলেন, আমি আশা করি আগামী 36 মাসের মধ্যে ইরানে তৈরি যাত্রীবাহী বিমান দেশের বিমান বহরে যুক্ত হবে। তবে ইরানের কর্মকর্তা জানান, স্বল্প সময়ের মধ্যে 12 থেকে 17 আসনের ফ্লাইং ট্যাক্সি চালু করা হবে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান জানান, দেশের কমপক্ষে 550টি যাত্রীবাহী বিমান প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে নতুন কিংবা সেকেন্ড হ্যান্ড বিমান আনতে হবে, সেক্ষেত্রে দেশে তৈরি বিমান দিয়ে বহরের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিপ্লবী শত্রুরা ব্যাপক বিকৃতি ও মিথ্যাচার করছে। তিনি আজ তেহরান ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন। পবিত্র প্রতিরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা পর্যালোচনা বিষয়ক ওই সেমিনারে তিনি আরো বলেন, বিপ্লবের শত্রুরা অতীত ও বর্তমান সম্পর্কে বিকৃত এবং মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অর্থসহ সর্বপ্রকার হাতিয়ারকে তারা কাজে লাগিয়ে ওই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মোসাবি মন্তব্য করেন। মোসাবি আরও বলেন, ভবিষ্যতে দৃঢ় পদক্ষেপ নিতে হলে অতীতকে সঠিকভাবে বুঝতে হবে এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। ইরানের সেনাবাহিনীর প্রধান আরও বলেন, চিন্তা চেতনা ও বিশ্বাস যারা লুট করে তাদের অভাব নেই শত্রুদের কাছ থেকে, তাই সত্য ও বাস্তবতার কথা শোনার কোনো সুযোগ নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর নৌমহড়া আজ পারস্য উপসাগরে অনুষ্ঠিত হয়েছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমদ আলী গোদেরজি জানিয়েছেন, দক্ষিণ ইরানের বুশের অঞ্চলের উপকূল জুড়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আঞ্চলিক এই মহড়ার নাম দেয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহড়ায় ইলেকট্রনিক ও অপটিক্যাল নানা সরঞ্জামের পাশাপাশি উন্নত ড্রোন কাজে লাগানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। নৌ সীমান্ত রক্ষায় উন্নতমানের বিশেষ সেন্সর ব্যবহারের কথা জানিয়ে এই কমান্ডার বলেছেন, প্রতি মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে সতর্ক ও সচেতন থাকতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরানের বিশেষজ্ঞরা এসব প্রযুক্তি তৈরি করে এই বাহিনীকে সহযোগিতা করছে বলে তিনি উল্লেখ করেন। ইরানে বিশেষ ধরনের উন্নত নৌযান নির্মাণের কথাও জানিয়েছেন এই কমান্ডার। তিনি বলেন, এসব নৌযান ইরানে বিশেষজ্ঞদের যোগ্যতা ও সক্ষমতার প্রতীক। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবারও তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নতুন করে লন্ডনের পক্ষ থেকে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হল। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানান। তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছেন, কথিত মানবাধিকার ইস্যুতে লন্ডন যে ধরনের ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানেরও আছে। এ নিয়ে গত কয়েক মাসে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে তিনবার তলব করল। এর আগে গতকাল সকালে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইরানের নৈতিকতা পুলিশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এছাড়া এই বাহিনীর প্রধান মোহাম্মদ রুস্তুমি চেশমে এবং তেহরান ডিভিশনের প্রধান আহমদ মির্জাইকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তা ইরানের সম্প্রতি নিহত 22 বছর বয়সী তরুণী মাহসা আমিনের মৃত্যু এবং চলমান সহিংসতা দমনে কঠোর ভূমিকা রেখেছে বলে ব্রিটেন অভিযোগ করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গরম কমে গেলে বিদ্যুতের চাহিদা কমে আসবে, তখন লোডশেডিং কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী একথা বলেন। নসরুল হামিদ বলেন, আমাদের ধারণা ছিল অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদা কমে আসবে, কারণ তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, কমের মধ্যে আমরা এটা ম্যানেজ করতে পারব। এছাড়া আমরা জ্বালানি আনতে পারছি না, আমাদের বিদ্যুৎ কেন্দ্র বসে আছে। নসরুল হামিদ বলেন, আমাদের 7000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র আছে যা তেলে চলে, 11000 মেগাওয়াট রয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বাকি সোলার বা বিদেশ থেকে আনছি। সবকিছু মিলিয়ে আমাদের 3.5 থেকে 4000 মেগাওয়াট, পুরো সিস্টেমের মধ্যে 5000 মেগাওয়াট আমি গ্যাসে চালাতে পারছি। বাংলাদেশে আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে গত দুদিনে বিভিন্ন জেলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
এলাকায় আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে গত দুদিনে বিভিন্ন জেলায় অন্তত 3 জন নিহত এবং 5 পুলিশ সদস্য সহ 40 জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে নাটোরে নিহত হয়েছেন 2 জন আর রংপুরে বল্লমবিদ্ধ হয়ে মারা গেছে 1 জন স্কুল ছাত্র। এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কিশোরগঞ্জ এবং লক্ষ্মীপুরে সংঘর্ষ হয়েছে। নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব আলী এবং রুহুল আমিন নিহত হয়েছেন। রোববার রাত 10:30 দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল গ্রামে এই ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ মোতায়েন রয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পীরগঞ্জে স্কুল কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে রমজান আলী ওরফে আকাশ নামে 8ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন পীরগঞ্জ থানার ওসি, 5 পুলিশ সদস্য সহ 15 জন। সংঘর্ষ চলাকালে পীরগঞ্জ থানার ওসি আব্দুল আওয়ালকে মারধর করে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দাঙ্গা পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং 6 জনকে গ্রেপ্তার করে। ওদিকে লালমনিরহাটে কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ওদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির পক্ষ থেকে গত রাতভর মানিক ভট্টাচার্যকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে সময় তিনি ইডি কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে। বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ এনে সোমবার রাতেই পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে আজ রাজ্যের বিরোধী দল বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আজকে মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছে, আমরা খুব খুশি। এদিকে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, হিন্দি চাপিয়ে দিয়ে আরেকটি ভাষা যুদ্ধ শুরু করবেন না। তিনি আরও বলেন, হিন্দি বাধ্যতামূলক করার প্রচেষ্টা ত্যাগ করতে হবে এবং দেশের অখণ্ডতা বজায় রাখতে হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ভাষা ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে হিন্দি চাপিয়ে দিয়ে আরেকটি ভাষা যুদ্ধ শুরু না করার জন্য সতর্ক করেছেন। ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন, হিন্দি বাধ্যতামূলক করার প্রচেষ্টা ত্যাগ করতে হবে এবং দেশের অখণ্ডতা বজায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরকারি ভাষা সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করা সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রতিবেদনটি বাস্তবায়িত হলে দেশের বৃহৎ অহিন্দি ভাষী জনগোষ্ঠী তাদের নিজের দেশেই দ্বিতীয় শ্রেণীর হয়ে যাবে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
এক ভাষা এক ধর্মের নামে যে অপচেষ্টা চলছে তাকে যে কোনো মূল্যে প্রতিহত করা দরকার। মানুষ মিলেমিশে একাকার হবে, কিন্তু কখনো এক হবে না।
গণমাধ্যমে প্রকাশ সংসদীয় কমিটি তাদের রিপোর্টে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে ইংরেজির পরিবর্তে হিন্দিকে মাধ্যম করার সুপারিশ করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সন্ধ্যা বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, ইউক্রেনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রাশিয়ার জবাব অব্যাহত রয়েছে। তিনি আরও বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালে দূরপাল্লার বিভিন্ন অস্ত্র ব্যবহার করে কিয়েভের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সহ সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলো ধ্বংস করা হয়েছে। ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিক্রিয়ায় টানা 2 দিন রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা এবং সেনাবাহিনীর অবকাঠামো ও সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে সরাসরি সংঘাত জড়ানোর কোন ইচ্ছে মস্কোর নেই, তবে পশ্চিমা দেশগুলো দিন দিন যেভাবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তাতে রাশিয়া ঠিকই জবাব দেবে। রিয়াবকভ বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি এবং আশা করছি যে সংঘাত বাড়িয়ে তোলার ঝুঁকি কতটা বিপজ্জনক হতে পারে পশ্চিমা বন্ধুরা তা বুঝতে সক্ষম হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। লন্ডন কর্তৃক তেহরানের উপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটেনের বিরুদ্ধেও ইরানও পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। লন্ডন কর্তৃক তেহরানের উপর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপের পর তাকে জানানো হয়েছে যে ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। লন্ডন থেকে সম্প্রচারিত ফার্সি ভাষার নিউজ চ্যানেলগুলো ইরান বিরোধী ব্যাপক প্রচারণা চালানোর কারণে এর আগে 5 অক্টোবর এবং ইরানে চলমান ইস্যুকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য গত 24 সেপ্টেম্বর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। পশ্চিমা দেশগুলো এবং অভ্যন্তরীণ কিছু অনুচরদের প্ররোচনায় ইরানের কিছু শহরে সহিংসতা অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে এই অস্থিরতাকে আরও তীব্র করার লক্ষ্যে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আবারও ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা এটাকে ইরানের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল এবং ইরান সরকারের কাছ থেকে কিছু সুবিধা আদায় করার অজুহাত হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালিয়ে আসছে। অবশ্য ইরানের বিরুদ্ধে ব্রিটেনের হস্তক্ষেপ এবং এসব ষড়যন্ত্রের দীর্ঘ ইতিহাস রয়েছে। যেমন 2009 সালে ইরানের দশম প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে ব্রিটেনের হাত থাকার প্রমাণ রয়েছে। এই নির্বাচনের আগে ব্রিটেন তেহরানে সাইমন গাস নামে তার নতুন রাষ্ট্রদূত পাঠিয়ে নির্বাচনে ভূমিকা রাখার চেষ্টা করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটিশ সরকার ইরানে অস্থিরতা ও নিরাপত্তাহীনতাকে সমর্থন করার জন্য একটি হস্তক্ষেপবাদী নীতি গ্রহণ করেছে। পরিস্থিতিকে আরও ঘোলাটে করার লক্ষ্যে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ ব্রিটিশ সরকার তার রাজনৈতিক ও মিডিয়া সরঞ্জামগুলো নগ্নভাবে তেহরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। যদিও এই সময়কালে ব্রিটেন কূটনৈতিক স্থানগুলোতে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেনি এবং দেশটির পুলিশ বাহিনীর গাফিলতির কারণে লন্ডনে ইরানের দূতাবাসে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং ব্রিটেনের রাজনৈতিক বিষয়ের ভাষ্যকার ডেভিড মিলার ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক অবস্থান সম্পর্কে বলেছেন, গল্পের মূল বিষয় হল যে তারা নিষেধাজ্ঞাগুলোকে আরও তীব্র করতে চেয়েছিল এবং তারা ইরানে দাঙ্গা শুরু করেছিল। জেসিপিও এর বিরোধীরা যারা আলোচনা প্রক্রিয়াকে বানচাল করতে চেয়েছিল তারা এই পরিস্থিতি থেকে উপকৃত হয়েছে এবং ইরানকে একঘরে করার চেষ্টা করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ, আর সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ চিন্তার কিছু নেই, কারণ জনগণই আমাদের শক্তি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ কিছু চিন্তার নেই, কারণ জনগণই আমাদের শক্তি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এমন আশার কথা শোনান। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে তার মধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ, এগুলো সবসময় আমাদের মোকাবেলা করতে হয়, করতে হবে, সেটা আমরা করতে পারবো। সরকার প্রধান বলেন,
প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে যদি থাকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব।
শেখ হাসিনা বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। উন্নয়ন অর্জনের এই ধারাটা ধরে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সেপ্টেম্বরে সার্বিক মুদ্রাস্ফীতি ছিল 9.1%। একা বাংলাদেশের পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমানে মন্দা সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্য মজুত করছে বলেও মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী বলেন, পণ্য সরবরাহের পথে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না। ওদিকে সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুদ আছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এখনই দুর্ভিক্ষের কোনো আশঙ্কা নেই, সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল সহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে কৃষিমন্ত্রী বলেন, সাধারণত বছরের এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়, কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি। 2 মাস পর আমন ধান কাটা শুরু হবে। আমাদের কাছে 15 লাখ টন চাল মজুদ রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট। মন্ত্রী বলেন, চাল আমদানি উন্মুক্ত করা হলেও আমদানি করছেন না ব্যবসায়ীরা। গম প্রায় পুরোপুরি আমদানি নির্ভর হলেও সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি জানান, চাল সহ অন্যান্য পণ্যের দাম তেমন বাড়বে না, 1-2 টাকা এদিক সেদিক হতে পারে। পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হবার আশঙ্কা নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে ধারাবাহিক আলোচনা দর্পণ।
দর্পণ
বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত 30 সেপ্টেম্বর ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে পুলিশের উপর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিরোধী একদল সশস্ত্র সন্ত্রাসীর হামলায় অনেকে হতাহত হয়েছে। ওই প্রদেশের গভর্নর হোসেন মোদারেস কিয়াবনি জানিয়েছেন, নৃশংস ওই হামলায় অন্তত 19 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রাদেশিক গোয়েন্দা কমান্ডার সহ এই বাহিনীর 3 সদস্য শহীদ হয়েছেন। আজকের অনুষ্ঠানে আমরা ওই সন্ত্রাসী হামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদান শহরে হামলার ঘটনায় বিচ্ছিন্নতাবাদী দাঙ্গাবাজরা জুমার নামাজের আড়ালে জাহেদানের একটি থানায় পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ করে ওই ঘাঁটি দখলের চেষ্টা চালায়। পুলিশের উপর হামলা চালানো ছাড়াও বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা বিভিন্ন দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। তারা বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানেও ভাঙচুর চালিয়েছে। সিস্তান বেলুচিস্তানে তৎপর জেইশ আল জুলুম নামে সন্ত্রাসী গোষ্ঠী জাহেদানের থানায় ওই হামলা দায়িত্ব স্বীকার করেছে। এ সময় আব্দুল মজিদ রিগি ও ইয়াসের শে বাক্স নামে দুই সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হয়েছে। ওই দুই ব্যক্তি পুলিশ সহ সাধারণ মানুষ হত্যা এবং জনগণের সম্পদ নষ্ট করার জন্য সাধারণ বিক্ষোভকারীদেরকে উস্কানি দিচ্ছিল। জাহেদানে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে, ইরানে সাধারণ মানুষের প্রতিবাদ বিক্ষোভের সুযোগে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতা সৃষ্টির পাশাপাশি জনগণের ঐক্য বিনষ্টের চেষ্টা চালিয়েছে। তবে আপামর জনগণ তাদেরকে সমর্থন দেয়নি এবং নিরাপত্তা বাহিনী শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
ইরানে সম্প্রতি এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে ইরানের বাইরের শত্রুরা এবং দেশের অভ্যন্তরে তাদের অনুচররা ইরানি সমাজে বিভেদ ও নৈরাজ্য সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার এবং ইসলামী শাসন ব্যবস্থা অবসানের চেষ্টা করছে। জেইশ আল জুলুম নামে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসী জেইশ আল আদেল গোষ্ঠীকে ইরান জেইশ আল জুলুম নামে অভিহিত করে থাকে। উগ্র ওই ওয়াহাবি সালাফি গোষ্ঠী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে গোপন তৎপরতা চালায় এবং পাকিস্তানের ভূমি ব্যবহার করে তারা প্রায় ইরানে হামলা চালায়। এই গোষ্ঠীটি সিরিয়ার সরকার বিরোধীদের সমর্থক এবং আল কায়দার অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত। ইরান বিরোধী তৎপরতার কারণ হিসেবে তারা নিজেদেরকে সিরিয়ার সরকার বিরোধীদের সমর্থক বলে দাবি করছে। তারা নিজেদেরকে আহলে সুন্নাতের অধিকার রক্ষক বলে দাবি করে। যদিও গত 9 বছরে তারা সন্ত্রাসী হামলা চালিয়ে শিয়া সুন্নি বহু মুসলমানকে হত্যা করেছে।
ইরান বিরোধী এই বিচ্ছিন্নতাগামী সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠার পর থেকে নিজেদের অস্তিত্ব ও শক্তির প্রমাণ দেওয়া এবং তাদের বিদেশি প্রভুদের খুশি করার জন্য প্রায়ই ইরানের সীমান্তবর্তী পুলিশ ঘাঁটিগুলোতে হামলা চালায়। এক্ষেত্রে তারা ইরান ও পাকিস্তান উভয় দেশের ভূমি ব্যবহার করে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। আজ থেকে প্রায় 9 বছর আগে হামলা চালিয়ে তারা ইরানের 14 সীমান্তরক্ষীকে হত্যা করেছিল। এরপর 7 বছর আগে 8 জন সীমান্তরক্ষীকে তারা ধরে নিয়ে যায়। এছাড়া আজ থেকে 4 বছর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সদস্যদের বহনকারী একটি বাসে বোমা হামলা চালিয়ে 27 জনকে শহীদ করেছিল এই সন্ত্রাসী গোষ্ঠী। এছাড়াও 2018 সালের সেপ্টেম্বর মাসে সীমান্তবর্তী মির্জাভে এলাকার কাছে ইরানের সেনাবাহিনীর 14 সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছিল। এসব ঘটনা আল কায়দা ভিত্তিক সন্ত্রাসীদের অপকর্মের দৃষ্টান্ত। প্রতিবারই অপরাধযজ্ঞ চালিয়ে সন্ত্রাসীরা পাকিস্তানে পালিয়ে যায়।
তবে আমেরিকা ও ইসরায়েলের মদতপুষ্ট ইরান বিরোধী সন্ত্রাসীদের কার্যকলাপ মোকাবেলায় ইরানের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নিয়ন্ত্রণের কারণে ইরানে সন্ত্রাসীদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। এ কারণে সন্ত্রাসীদের তৎপরতা রোধে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইরানে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং তাদের পেছনে বাইরের শক্তির মদদ রয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির সাম্প্রতিক উত্তেজনা ও গোলযোগে আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল। ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, গত কিছুদিনের দাঙ্গার সময় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ও ইরানের ইসলামী বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর বহু সন্ত্রাসী বাশিরকে আটক করা হয়েছে। পশ্চিমা দেশগুলোর উস্কানিতে এই নৈরাজ্য সৃষ্টিতে সরাসরি কিছু বিদেশি নাগরিকের পাশাপাশি সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীসহ আরও কিছু বিপ্লবী বিরোধী গোষ্ঠীর সন্ত্রাসীরা অংশগ্রহণ করেছে।
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, দেশের তরুণদের একটা ক্ষুদ্র অংশ শত্রুদের প্রতারণার শিকার হয়েছে, তবে এসব তরুণও এক পর্যায়ে ওই পথ পরিত্যাগ করবে এবং তারাই শত্রুদের মোকাবিলায় সম্মুখ সারিতে দাঁড়াবে। ইরানের প্রভাবশালী এই সামরিক কর্মকর্তা বলেন, শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধের কারণে কিছু তরুণ প্রভাবিত হয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা এদেশের প্রিয় সন্তান। আমরা বলি, যারা আমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকেও ভালোবাসি। জেনারেল সালামি প্রতারণার শিকার তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরা এই মাটির সন্তান, আমরা যখন দেশের জন্য লড়াই করি তখন সবার জন্য লড়াই করি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরব গণমাধ্যমকে কাজে লাগিয়ে ইসলামী বিপ্লবের হৃৎপিণ্ডে আঘাতের চেষ্টা করছে, কিন্তু তারা আবারও ব্যর্থ হবে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, উগ্র তাকফিরি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর 5 সদস্যের কাছ থেকে 36 কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সংকটকে আরো জটিল করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। এতে কোনো সন্দেহ নেই যে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের শিয়া ও সুন্নি মুসলমানরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে, কিন্তু শত্রুরা সবসময়ই এই সম্প্রীতিকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। তো শ্রোতা বন্ধুরা, ইরানের সাম্প্রতিক গোলযোগে দেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মহলের ষড়যন্ত্র সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আজ 11 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার কয়েকটি খবরের শিরোনাম। জ্বালানি সংকট বেড়েছে, সর্বোচ্চ লোডশেডিং, প্রথম আলো। ইসির বৈঠকে DCSP-দের হইচই, বিব্রত ইসি রাশেদা সুলতানা, বাংলাদেশ প্রতিদিন। নির্বাচন অর্থনীতি কি ভাবছে মানুষ, মানব জমিন, যে কারণে ইউক্রেনের বিভিন্ন শহরে আবারও হামলা চালাচ্ছে রাশিয়া, যুগান্তর। মায়ের বুকের দুধে প্লাস্টিক কণা পেলেন বিজ্ঞানীরা, ইত্তেফাক। চেতনার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, সভাপতি সম্পাদক গ্রেপ্তার, কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম, আদালতে আত্মসমর্পণ, তারপরে জামিন, মুসলিমদের হত্যার ডাক দেয়া নরসিংহানন্দের, সংবাদ প্রতিদিন। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন DY চন্দ্রচূড় আজকাল। আনন্দবাজার পত্রিকা লিখেছে, হকের চাকরি চুরি হয়েছে, নিয়োগ চাই, মানিকের গ্রেপ্তারিতেও খুশি হতে পারছেন না বঞ্চিতরা।
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আলোচনায় 10ই ডিসেম্বর, রাজনীতিতে উত্তাপ, দৈনিক মানব জমিনের এই শিরোনাম সম্পর্কে কি বলবেন? আসলে কি হতে যাচ্ছে?
এর মূল কারণ হচ্ছে যে বিএনপির নেতা আমানুল্লাহ আমান সম্প্রতি রাজধানীর একটি আলোচনা সভায় বা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে 10 তারিখের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় না, খালেদা জিয়ার কথাই বাংলাদেশ চলবে। এর কারণ হচ্ছে যে 10 তারিখে একটি বড় সমাবেশ করবে বিএনপি, এবং সেই সমাবেশ থেকে হয়তো আরো বড় রকমের কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি নেতা আমানুল্লাহ আমান ভাবছেন হয়তো বা আন্দোলনের আলাদা জোয়ার সৃষ্টি করা যাবে, এরকম একটা আঙ্গিক থেকে তিনি এই সমস্ত কথা বলে থাকতে পারেন। কিন্তু আমরা যা বুঝতে পারছি যে আওয়ামী লীগের নেতারা আমানুল্লাহ আমানের এই বক্তব্যকে বেশ গুরুত্ব দিয়েছে। তথ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বা করছেন। বিএনপি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য কার্যকর করতে পারলে তাদের জন্য অনেক বড় সফলতা, তাতে কোনো সন্দেহ নেই। কারণ দীর্ঘদিন ধরে তারা ক্ষমতার বাইরে, কিন্তু ব্যাপারটা খুব সহজ হবে না। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, এবং ক্ষমতায় থাকার কারণে সমাজের প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের একটা আধিপত্য সৃষ্টি হয়েছে। সেই আধিপত্যের জায়গাটা ভেঙে দেওয়া খুব সহজ কথা নয়।
সৌদি আরব ও আমেরিকার সম্পর্কে বেশ টানা পড়েন সৃষ্টি হয়েছে, বিষয়টি কোথায় গিয়ে থামবে বলে আপনার মনে হয়?
জি, সৌদি আরব এবং আমেরিকার মধ্যে বেশ টানা পড়েন সৃষ্টি হয়েছে, এবং আপনি যথার্থই বলেছেন কথাটি। এর মূল কারণ হচ্ছে গত বুধবার ওপেক ভুক্ত যেসব দেশ এবং ওপেকের বাইরে যে সমস্ত তেল উৎপাদনকারী দেশ রয়েছে, যেমন রাশিয়া সহ আরো বেশ কিছু দেশ, এরকম বেশ প্রায় 20-22টা দেশ মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা তেলের উৎপাদন কমাবে। তারা এই যে কমানোর চেষ্টা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, এটি মূলত এই কারণে যে বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাচ্ছে, তো তেলের দাম যাতে ঠিক থাকে সেই জন্য তারা উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছে। এর বিপরীতে আমেরিকার পক্ষ থেকে চাপ ছিল যে যাতে তেলের উৎপাদন কমানো না হয়। তেলের উৎপাদন কমালে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে দাম বেড়ে যাবে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন আমেরিকায়, সেখানে ডেমোক্র্যাট দল খুবই ঝুঁকির মুখে আছে। এই কথাটা সৌদি আরব গুরুত্ব দেয়নি, অর্থাৎ আমেরিকার চাওয়াটাকে সৌদি আরব গুরুত্ব দেয়নি, সংযুক্ত আরব আমিরাত গুরুত্ব দেয়। তারা যে অবস্থান নিয়েছে মূলত সেই অবস্থান রাশিয়ার অবস্থানের সাথে সমপর্যায়ে মিলে গেছে, এবং এতেই আমেরিকা ক্ষিপ্ত হয়েছে। সেক্ষেত্রে আমেরিকার শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ, কংগ্রেসম্যানরা তারা বলছেন যে সৌদি আরবের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। আমি মনে করি যে খুব সহজে সৌদি আরব এবং আমেরিকার যে সম্পর্ক, তাতে খুব সহজে যে একেবারে সম্পর্ক মারাত্মক রকমের অচল হয়ে যাবে বা ভেঙে পড়বে তা না।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আদালতে আত্মসমর্পণ, তারপরে জামিন, মুসলিমদের হত্যার ডাক দেয়া নরসিংহানন্দের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হরিদ্বারের ধর্ম সংসদে সংখ্যালঘু মুসলিমদের গণহত্যার ডাক দিয়েছিলেন তিনি, তারপর বিতর্কের জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়। উগ্র হিন্দুত্বের ধ্বজা বাহকদের মধ্যে তাঁর প্রভাব ক্রমেই বাড়ছে। সোমবার সেই জ্যোতি নরসিংহানন্দ সরস্বতী আদালতে আত্মসমর্পণ করলেন এবং কিছুক্ষণের মধ্যেও জামিনও পেয়ে যান তিনি। জানা গেছে, সোমবার মুজফফরনগরের একটি আদালতে আত্মসমর্পণ করেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের পুরোহিত নরসিংহানন্দ। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা ও আইন অমান্য করার অভিযোগ রয়েছে। এদিকে মুজফফরনগর দাঙ্গার অন্যতম অভিযুক্তের জামিন হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। ইউক্রেনে যাবেন না, নাগরিকদের সতর্ক করে বার্তা ভারতীয় দূতাবাসের। আজকালো সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। সোমবার দেশটিতে আশ্রেড়ে পড়ে প্রায় 85টি রুশ ক্ষেপণাস্ত্র, হতাহত হন অনেকেই। সেই ঘটনার পরেই নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেনে যেতে বারণ করা হয়েছে ভারতীয় নাগরিকদের। ইউক্রেনের মধ্যে যাতায়াত নিয়েও সতর্ক করেছে দূতাবাস। হকের চাকরি চুরি হয়েছে, নিয়োগ চাই, মানিকের গ্রেপ্তারিতেও খুশি হতে পারছেন না বঞ্চিতরা। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, রেড রোডে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরির দাবিতে ধর্নায় বসেছেন একদল টেট উত্তীর্ণ প্রার্থী। সকলেই 2014 সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থী। তাদের ধর্ণা মঙ্গলবার 56 দিনে পড়েছে। মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারির পর সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন অবস্থানরত এই চাকরি প্রার্থীরা। ইডির পদক্ষেপে তারা খুশি হয়েছেন ঠিকই, তবে চাকরিতে নিয়োগ না পেলে ধর্ণা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের বর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি এরকম প্রাচীনকালের কথা। এক দরবেশ ছিল, বেশ গরিব, দরিদ্রের মধ্যেই বাস করতে হতো তাকে। তার না ছিল বাড়ি ঘর, না ছিল ঘর সংসার। এই বিশাল বিস্তৃত পৃথিবীতে তার হাত পা চোখ হৃদয় জিহ্বা ছাড়া আর কোনো সম্পদ ছিল না। কিন্তু জ্ঞানীরা ঠিকই জানেন এগুলোও ছোটখাটো কোনো সম্পদ নয়, এবং জ্ঞানীদের কাছে সব নিয়ামত বিশাল সম্পদ, এগুলো হচ্ছে অমূল্য সম্পদ।
যাই হোক, আমাদের এই গল্পের দরবেশ খালি পায়ে হেঁটে হেঁটে পথ চলত। তার কাছে টাকা পয়সা না থাকলে কি হবে, সে কিন্তু খালি হাত দিয়ে কাজকর্ম করত, চোখ দিয়ে দেখত আর মন দিয়ে একমাত্র খোদাকে ভালোবাসত। সবসময় সে তার জিহ্বা দিয়ে খোদার প্রশংসা করত এবং তাকে ধন্যবাদ দিত। আমাদের গল্পের দরবেশ সর্বদা ভ্রমণ করত, পায়ে হেঁটে হেঁটেই এক শহর থেকে অন্য শহরে চলে যেত। এভাবেই সে তার জীবনযাপন করত। একদিন হলো কি কি হলো সেই কাহিনী শুনব একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
একদিন এই দরিদ্র দরবেশ দেখতে পেল একটি বড় কাফেলা কোথায় যেন যাচ্ছে। মুক্ত হৃদয়ের দরবেশ ওই কাফেলার সঙ্গে যাবার জন্য কুফা থেকে বেরিয়ে পড়ল। কাফেলা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তার কিছুই না জেনে দরবেশ তাদের সঙ্গে পায়ে হেঁটে রওনা হল। দরবেশ হাঁটতে হাঁটতে গুঞ্জন করে কবিতা ওড়াচ্ছিল। উটের পিঠে আরোহণকারী কাফেলার একজন কবিতা আবৃত্তি করতে থাকা দরবেশকে বলল, হে দরবেশ, কোথায় যাবে তুমি? খালি হাত পা নিয়ে কি করে যাবে? বিপদে পড়ে যাবে, ক্লান্তি আর ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে তুমি। ফিরে যাও যেখান থেকে এসেছো সেখানে। তোমার কাছে তো কোনো রসদ দেখছি না, তাছাড়া এই পথ তো পায়ে হেঁটে চলার মতো পথও নয়। কি করে তুমি এত দূরের দুর্গম পথ পাড়ি দেবে?
কিন্তু কে শোনে কার কথা? দরবেশ এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। আন মনে সে তার পথ চলা অব্যাহত রেখেছে। উটের পিঠে আরোহী লোকটি ছিল যুবক এবং অর্থবিত্তশালী ও সুঠাম দেখি। পার্থিব সম্পদের কমতি ছিল না তার, না তার কোনো রোগ ব্যাধিজনিত দুশ্চিন্তার অবকাশ ছিল, না বেকারত্বের হাহাকার জনিত কোনো পেরেশানি বা দুঃখবোধ ছিল তার। সবসময় সে ছিল সুস্থ, সবল, আনন্দিত ও তারুণ্যদীপ্ত। সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর ছিল সে। সম্পদের প্রাচুর্য আর বিলাসিতায় নিমজ্জিত এই তরুণ পথে পথে শুধু দরবেশকে দেখছিল। দরবেশ কখন ক্লান্তির ভারে নুয়ে পড়ে মারা যায় সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিল সে। অবশেষে কি হলো সেই গল্পই শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
যুবক উট সওয়ার ভাবছিল বুড়ো দরবেশ মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যাবে। কখন পরে সে অপেক্ষায় যুবক দরবেশকে দেখছিল। যুবক তার সঙ্গী সাথীদের বলছিল, এই দরবেশ খালি পায়ে হেঁটে হেঁটে আমাদের পিছে পিছে আসছে, অচিরেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে এবং এই পৃথিবী ছেড়ে পরকালীন জীবনে পাড়ি জমাবে। আমি তাকে ফিরে যেতে বলছিলাম কিন্তু সে আমার কথাই কান দেয়নি, পিছে পিছে হেঁটে হেঁটে এসেছে। শীঘ্রই সে বুঝতে পারবে কি ভুলটাই না সে করেছে। উচিত ছিল আমার কথা শুনে বাড়িতে ফিরে যাওয়া, কিন্তু আফসোস, যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে, তখন কোনো অনুশোচনাই কাজে আসবে না।
শুষ্ক, লতা পাতাহীন, গাছপালাহীন, পানিবিহীন এই মরুভূমিতে বেচারা দরবেশ অবশ্যই মারা পড়বে। একাকী নিঃসঙ্গ এই অপরিচিত মরুপ্রান্তরে বেচারার সমাধি হবে। কাফেলা তাদের গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, খালি পায়ে দরবেশও ওই কাফেলাকে অনুসরণ করে দ্রুত হাঁটছিল। ব্যাপক ক্লান্তি, শ্রান্তি আর ক্ষুধা তৃষ্ণায় হাঁপাচ্ছিল। বেশ লম্বা সময় পর কাফেলা একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছাল। ওই স্থানে সবুজ গাছগাছালি আর ঘাস লতা পাতা যেমন ছিল তেমনই ছিল পানির ব্যবস্থাও। এটা ছিল একটা খেজুর বাগান, বেশ সুন্দর এবং বিশ্রাম নেয়ার মতন। কাফেলা ওই জায়গায় থামল। খানিক বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে আবারও যাত্রা শুরু করবে এই চিন্তায়। কিন্তু এখানেই ঘটল বিপর্যয়। কি বিপর্যয় সে গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিপর্যয়টা হলো সুন্দর ওই খেজুর বাগানে পৌঁছার সঙ্গে সঙ্গে উট সওয়ারি সম্পদশালী যুবকের মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং সে মারা গেল। দরবেশ ওই যুবকের কাছে গিয়ে বলল, আমরা কিন্তু পথের ক্লান্তি আর ক্ষুধা তৃষ্ণার কষ্টে মারা যায়নি, অথচ তুমি এত আরামে উটের পিঠে চড়ে এসে তৃষ্ণায় পানি খেয়ে মারা গেছ। কিন্তু ওই যুবক তো আর বেঁচে নেই, সুতরাং দরবেশের কথাই বা কে শুনবে আর কে বুঝবে ভুলটা কার ছিল। দরবেশ সম্পর্কে সম্পদশালী ওই যুবকের কথাগুলো যারা শুনেছে তারা এই ঘটনায় হতবাক হয়ে গেছে। দরবেশ এবার তাদের দিকে ফিরে বলল, এতে অবাক হওয়ার কিছু নেই। একজন ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন অবাক হব না? ওই যুবক তরতাজে একটা উটের পিঠে চড়ে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট না পেয়ে এ পর্যন্ত এসে কি করে মারা গেল?
অথচ তুমি বৃদ্ধ মানুষ, খালি পায়ে হেঁটে না খেয়ে না দিয়ে কত কষ্ট করে কাফেলার পেছনে পেছনে এসেছ। তুমি দিব্যি ভালো আছ, মরে যাওনি, তারপরও বলছ এতে আশ্চর্য হবার কিচ্ছু নেই। দরবেশ এসব কথা শুনে হাসল, বলল, তোমরা এ বিষয়টি ভুলে যাচ্ছ যে যার যার মৃত্যুর সময় নির্ধারিত আছে। হাসপাতালে কত মুমূর্ষ রোগী সবাইকে অবাক করে দিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, অথচ সুস্থ সবল নার্স হঠাৎ করে মারা যায়। ওই নার্স তো একদম সুস্থ ছিল, তরুণ ছিল। কাফেলার সবাই যে যার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আসরে আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব, এ প্রত্যাশা রইল। এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভকে ফেরারি আসামি ঘোষণা করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ মেদভেদেভকে গত এক মাস থেকে নিখোঁজ হিসেবে দেখিয়ে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে। গতকাল এসবিইউ নিশ্চিত করেছে যে মেদভেদেভকে মার্চ মাসে তালিকাভুক্ত করা হয়েছে। তার নাম ইউক্রেনের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। ইরানি তৈরি যাত্রীবাহী বিমান আগামী তিন বছরের মধ্যে আকাশে উড়বে, পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে গরম কমে গেলে লোডশেডিং কমবে বলে জানিয়েছেন দেশটির বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। হিন্দি চাপিয়ে দিয়ে ভাষার যুদ্ধ শুরু না করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন। এবং ক্রিমিয়া ব্রিজে হামলার জবাব অব্যাহত রাখবে ইউক্রেন। দুঃখিত, রাশিয়া ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 40002 ঢাকা 10000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুলা।